শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوا اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 29 অক্টোবর, 13 কার্তিক এবং ফার্সি 7 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। দৃষ্টিপাতের শুরুতেই থাকছে ইরানকে বিরান করার মার্কিন ষড়যন্ত্রের ব্যর্থতা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশের ক্রমশ অস্থির রাজনীতির মাঠে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ সম্পর্কে ঢাকার প্রতিবেদন। এরপর রয়েছে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান। তারপর কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরাকের নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শুভেচ্ছা বার্তা। স্বাধীন ও শক্তিশালী ইরাক আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতা করবে। ইরানে নৈরাজ্যে সিআইএর কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে বলে জানাল তেহরান। আমেরিকা বারবার অপমানিত হয়েছে বলে জানালেন জেনারেল সালামি। পরস্পরকে নিজেদের শক্তি দেখানোর মহড়া দিল বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল। ঢাকায় আওয়ামী লীগ এবং রংপুরে বিশাল সমাবেশ করল বিএনপি। এবং ভারতের উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির নেতা আজম খানের বিধায়ক পদ বাতিল, তার আসনে বিজেপি প্রার্থী জয়ী হবে বলে রাজ্যের উপমুখ্যমন্ত্রীর আশাবাদ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, প্রতিবেশী ইরাক স্বাধীন এবং শক্তিশালী হলে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখতে পারবে। ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানিকে পাঠানো এক অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট রাইসি কথা বলেন। শিয়া আল সুদানি ইরাকের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আশা করা হচ্ছে গত এক বছর ধরে চলে আসা রাজনৈতিক অচল অবস্থার অবসান ঘটবে। প্রেসিডেন্ট রাইসি তার অভিনন্দন বার্তায় বলেছেন, ইরাকে জনগণের ভোটের ভিত্তিতে যে রাজনৈতিক প্রক্রিয়া চলে আসছে, ইরান তার প্রতি সবসময় সমর্থন দিয়েছে এবং এই দেশটির সঙ্গে সম্প্রীতির বন্ধন জোরদার করার জন্য এমন কোনো প্রচেষ্টা নেই যা ইরান বাদ দিয়েছে। বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রীর মনোনীত 21 সদস্যের মন্ত্রিসভাকে অনুমোদন দিয়েছেন দেশটির সংসদ সদস্যরা। এর এক সপ্তাহ আগে ইরাকের জাতীয় সংসদ আব্দুল লতিফ রশিদকে দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচন করে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই তিনি আজ সুদানিকে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। ইরানের সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যের পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো, বিশেষ করে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, সর্বাত্মক ভূমিকা পালন করেছে। ইরানের শীর্ষস্থানীয় নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ও আইআরজিসির গোয়েন্দা সংস্থা এক যৌথ বিবৃতি প্রকাশ করে ইরানে গত কয়েক সপ্তাহ ধরে চলতে থাকা নৈরাজ্যের বিভিন্ন দিক তুলে ধরেছে। বিবৃতিতে বলা হয়েছে, বিগত বছরের ধারাবাহিক ও সূক্ষ্ম গোয়েন্দা পর্যবেক্ষণের পাশাপাশি সাম্প্রতিক সহিংসতার বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়েছে যে সাম্প্রতিক সহিংসতার পরিকল্পনা বাস্তবায়ন ও তা চালিয়ে নিয়ে যাওয়ার পেছনে সন্ত্রাসী মার্কিন সরকারের সর্বাত্মক ভূমিকা ছিল। বিবৃতিতে বলা হয়, ইরানের সাম্প্রতিক সহিংসতায় সিআইএ প্রধান ভূমিকা পালন করলেও ব্রিটিশ, ইসরায়েলি ও সৌদি গোয়েন্দা সংস্থাগুলো এ নিন্দনীয় কাজে অংশগ্রহণ করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, আমেরিকা সবসময় ইরানি জনগণের কাছে অপমানিত হয়েছে এবং এখানে ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের ওই বক্তব্য সত্য প্রমাণিত হয়েছে, যেখানে তিনি বলেছেন আমেরিকা কিছুই করতে পারবে না। তিনি আজ সিরাজ সাখরে হজরত আহমদ বিন মুসা আলাইহিসালামের পবিত্র মাজারে সন্ত্রাসী হামলায় শহীদদের জানাজা অনুষ্ঠানে কথা বলেন। জেনারেল সালামি আরো বলেন, আজ জানাজা অনুষ্ঠানে ব্যাপক সংখ্যায় অংশ নিয়ে ইরানিরা আরেকবার শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। সালামি বলেন, সন্ত্রাসবাদ বিরোধী সংগ্রামের নায়ক জেনারেল কাসেম সুলাইমানিকে তারা ইরাকে কাপুরুষোচিতভাবে হত্যা করেছে, এরপর আমরা মার্কিন ঘাঁটিতে হামলা চালাই কিন্তু তারা পাল্টা হামলা চালাতে পারেনি, সেখানেও প্রমাণিত হয়েছে আমেরিকা ইরানের কিছুই করতে পারবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান আবারও কঠোর ভাষায় ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে কমব্যাট ড্রোন সরবরাহের পশ্চিমা দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, অন্য যে কোনো যুদ্ধের মতো ইউক্রেনে চলমান যুদ্ধের ঘোর বিরোধী ইরান। তিনি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবারের সঙ্গে এক টেলিফোন আলাপে একথা বলেন। আমির আবদুল্লাহিয়ান আরও বলেন, ইরান ইরাকের চাপিয়ে দেয়া 8 বছরের যুদ্ধে যে অভিজ্ঞতা অর্জন করেছে তাতে তার পক্ষে ইয়েমেন বা ইউক্রেন যুদ্ধকে সমর্থন করা সম্ভব নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের আগে থেকে ভালো সম্পর্ক ছিল এবং দেশটির সঙ্গে আমাদের প্রতিরক্ষা খাতে সহযোগিতা বিদ্যমান, কিন্তু ইউক্রেন যুদ্ধের ব্যাপারে আমাদের নীতি উভয় দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা, কোনো পক্ষকে সমরাস্ত্র সরবরাহ না করা এবং যুদ্ধ বন্ধ করে মানুষের জানমাল রক্ষা করতে সহযোগিতা করা। তিনি আরও সুস্পষ্ট করে বলেন, ইরানের পররাষ্ট্রনীতি পানির মতো স্বচ্ছ এবং এতে যে কোনো যুদ্ধের বিরোধিতা করা হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি গুডস হিল ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। বাড়ির মূল ফটকের নাম বদলে রাজাকার হিল ব্যানার টাঙিয়ে দেন তারা। বাড়ির ফটকে প্রতীকী তালা ঝুলিয়ে দেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীরা। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
একাত্তরের মানবতা বিরোধী অপরাধে ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রাম শহরের গুডস হিলের বাড়ি ঘেরাও করেছে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। কর্মসূচি পালনকারীরা গুডস হিলের প্রবেশপথের দেয়ালে লিখেছেন, মুক্তিযোদ্ধাদের উপর নির্যাতন কেন্দ্র, রাজাকারের বাড়ি। এ সময় তারা সেখানে প্রতীকী তালাও ঝুলিয়ে দেন, উড়িয়েছেন লাল সবুজের পতাকা। বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নেই, মুক্তিযুদ্ধের বাংলায় মৌলবাদীদের ঠাঁই নেই লেখা সম্বলিত প্লাকার্ড নিয়ে বিক্ষোভ করেন ঘেরাওকারীরা। কর্মসূচি সফল করতে আসা নেতাকর্মীরা দণ্ডিত যুদ্ধাপরাধীদের সন্তানদের বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন, বলেছেন যুদ্ধাপরাধীদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।
আমরা আশা করব
চিরতরে বন্ধ হয় সেটার জন্য আমাদের দাবি আজকের সমাবেশ, আমাদের সন্তানদের সমাবেশ।
এদিকে কর্মসূচি সফল করতে শুক্রবার সন্ধ্যায় জামালখান এলাকার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে একটি মশাল মিছিল বের করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। উল্লেখ্য, গত 12 অক্টোবর চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশে দেওয়া বক্তব্যে হুম্মাম কাদের চৌধুরী বলেন, আপনাদের সামনে উপস্থিত হয়েছি বড় নেতা হিসেবে নয়, আজকে এসেছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসেবে। এরপর হুম্মাম কাদের চৌধুরী জামায়াতে ইসলামীর স্লোগান 3 বার নারায়ে তাকবীর বললে প্রতিবারই আল্লাহু আকবার বলে পাল্টা জবাব দেন মাঠে উপস্থিত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরপর থেকেই বিভিন্ন মহলে এ নিয়ে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় রিজার্ভই ছিল না, তারা রিজার্ভ খেয়ে ফেলেছিল। বিএনপি এদেশের অর্থনীতি গিলে ফেলেছে, মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ গিলে ফেলেছে। এবার যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে দেশ গিলে খাবে, তাই বিএনপি থেকে সাবধান। বড়লোকের বাসার সামনে লেখা থাকে, কুকুর হইতে সাবধান, আমরা বলছি বিএনপি হইতে সাবধান। আজ বিকেলে রাজধানী ঢাকার আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে বাণিজ্য মেলার পুরনো মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম হচ্ছে শেখ হাসিনা। ওদিকে রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে বাস চলাচল বন্ধের কঠোর সমালোচনা করেছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তারা বলেছেন, সরকার কৌশলে গণপরিবহন বন্ধ করে জনগণের জয়যাত্রা ঠেকাতে চেয়েছিল, কিন্তু জনগণ তাদের ষড়যন্ত্র রুখে দিয়েছে। আজ দুপুর সোয়া ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে রংপুর শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়। সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ বলেন, মানুষ এক মুহূর্তেও এই সরকারকে ক্ষমতায় রাখতে চায় না। সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখে আওয়ামী লীগ নেতাদের কম্পন শুরু হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন। ভারতে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে বিদ্বেষী বক্তব্য মামলায় সমাজবাদী পার্টির নেতা আজম খানের বিধায়ক পদ বাতিল করা হয়েছে। আজম খান রামপুর আসনের বিধায়ক। তার বিধায়ক পদ বাতিল হয় রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য বলেছেন, রামপুর আসনে এবার বিজেপির প্রতীক পদ্মফুল জয়ী হবে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে বিদ্বেষ বক্তব্য মামলায় সমাজবাদী পার্টির নেতা আজম খানের বিধায়ক পদ বাতিল করা হয়েছে। আজম খান রামপুর আসনের বিধায়ক। তার বিধায়ক পদ বাতিল হয় রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য বলেছেন, রামপুর আসনে এবার পদ্ম ফুটবে। গতকাল শুক্রবার উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মাহানা আজম খানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তার বিধানসভার সদস্যপদ বাতিল করেছেন। আজম খানের সদস্যপদ বাতিল করার পর বিধানসভার স্পিকার রামপুর বিধানসভার শূন্য পদের তথ্য নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার এমপি এমএলএ আদালত আজম খানকে বিদ্বেষ বক্তব্য মামলায় দোষী সাব্যস্ত করে এবং তাকে তিন বছরের কারাদণ্ড দেয়। এছাড়া তাকে ৬,০০০ টাকা জরিমানা করা হয়েছে। উত্তরপ্রদেশের বিজেপি নেতা ও উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য স্পিকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, আজম খানের বিধানসভার সদস্যপদ বাতিল হয়, যখনই শূন্য বিধানসভার উপনির্বাচন হবে তখনই বিজেপির পদ্ম ফুটবে। তিনি বলেন, সমাজবাদী পার্টির সিনিয়র নেতা আজম খানের বিধানসভার সদস্যপদ শেষ হয়েছে। বিদ্বেষমূলক বক্তব্যের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর বিধানসভার সদস্যপদ বাতিল হয়েছে। নির্বাচন কমিশনের সুপারিশে উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার রামপুর বিধানসভা আসনটি শূন্য ঘোষণা করেছেন। রামপুর বিধানসভা কেন্দ্রে এবার উপনির্বাচন হবে বলেও মন্তব্য করেছেন বিজেপি নেতা ও উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। জনপ্রতিনিধিদের জন্য তৈরি আইন অনুযায়ী কোনো বিধায়কের দুই বছরের বেশি সাজা হলে তার সদস্যপদ চলে যায়। আজম খানকে এমপি এমএলএ বিশেষ আদালত ঘৃণাসূচক বক্তব্য মামলায় দোষী সাব্যস্ত করে তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে। আজম খান অবশ্য জামিন পেয়েছেন এবং আদালতের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তার নিম্ন আদালতে যাওয়ার বিকল্প রয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, ফিলিস্তিনের পশ্চিম তীরের সব শহর, গ্রাম ও শরণার্থী শিবিরে প্রতিরোধ আন্দোলন জোরদার হচ্ছে। কোনো শক্তি এই প্রক্রিয়াকে স্তব্ধ করতে পারবে না। কিছুদিন ধরে ফিলিস্তিনের পশ্চিম তীরে, বিশেষ করে নাবলুসে, প্রতিরোধ সংগ্রাম জোরদার হয়েছে। এই পরিস্থিতিতে দখলদার ইসরায়েল মারাত্মক উদ্বেগের মধ্যে রয়েছে। হামাসের এই মুখপাত্র আরও বলেন, প্রতিরোধ সংগ্রামীদের প্রতি ফিলিস্তিনি জনগণের ব্যাপক সমর্থন রয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনের সমস্ত ভূখণ্ড থেকে দখলদার ইহুদিবাদীদেরকে তাড়ানো সম্ভব হবে এবং এই লক্ষ্য বাস্তবায়ন হওয়া পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। We'll be right back.
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করতে অভ্যস্ত পাশ্চাত্য ইহুদিবাদী মহল সহ তাদের আরব অনারব সহযোগী চক্রের নানা ধরনের ষড়যন্ত্র এবারও ব্যর্থ হয়েছে। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতে প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ, ব্রিটিশ সরকারের গোয়েন্দা সংস্থা ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, সৌদি গোয়েন্দা সংস্থা ও তাদের সহযোগী আরও কয়েকটি সরকারের গোয়েন্দা সংস্থার বৈদেশিক কার্যক্রম ইরানে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিতে উস্কানি দিয়ে ইসলামী এই দেশটির উপর বৈদেশিক চাপ জোরদারের পটভূমি তৈরির ষড়যন্ত্র করেছে। ঐতিহাসিক নানা তথ্য ও সাক্ষ্য প্রমাণও দেখা গেছে, মার্কিন সরকার গত কয়েক দশকে, বিশেষ করে গত কয়েক বছরে ইরানে অস্থিতিশীলতা ও সড়ক দাঙ্গা সৃষ্টির পেছনে প্রধান মদদদাতার ভূমিকা রেখেছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহে ইরানের কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ ও সন্ত্রাসী গোষ্ঠী সহ একদল দাঙ্গাবাজকে নানা ধরনের মদদ দিয়ে ইরানি জাতির মধ্যে বিভাজন সৃষ্টিরও ষড়যন্ত্র করেছে মার্কিন সরকার ও তার লেজুড় শাসকচক্র। মানবাধিকার ও নারী অধিকারের প্রতি সমর্থনের অজুহাতে এ ধরনের দাঙ্গা উস্কিয়ে দেওয়ার ভূমিকা যে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের ফসল তা মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি গবেষণা কেন্দ্রের নানা পরিকল্পনা ও মিডিয়ার ষড়যন্ত্রমূলক ভূমিকা বিশ্লেষণ করেও নিশ্চিত হওয়া গেছে। দেখা গেছে মার্কিন সরকার ওইসব ষড়যন্ত্রের আলোকে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা বন্ধ করে দেয় এবং ইরানে মানবাধিকার না থাকার দাবি প্রচার করা সহ দাঙ্গাবাজদেরকে স্টারলিংক নামক ইন্টারনেট সুবিধা প্রদানের উদ্যোগ ও অন্য অনেক ধরনের মদদ দেওয়া শুরু করে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইরানে তাদের অনুচরদের এক উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে হাইব্রিড যুদ্ধের প্রশিক্ষক হিসেবে বিশেষ প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ দিয়েছে, যাতে তারা অন্যদেরকেও সংঘবদ্ধ করে এইসব বিষয়ে প্রশিক্ষণ দিতে পারে। ইরানের শত্রুদের গোয়েন্দা চক্রগুলো দেশটির শিক্ষক, শ্রমিক ও ছাত্রসহ নানা শ্রেণীর মধ্যে প্রভাব ফেলতে কৃত্রিম বা ভুয়া নানা গোষ্ঠী ও নেতা তৈরিরও পদক্ষেপ নিয়েছে। যেমন গত 11 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর সময়ে টুইটারে কল্পিত নাম ব্যবহার করে 50,000-এরও বেশি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে ইসলামী ইরানের বিরুদ্ধে প্রচারণা চালানোর লক্ষ্যে। ইরান বিরোধী এসব কাজে ব্যবহার করা হচ্ছে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও টেলিগ্রামের মতো সামাজিক নানা মাধ্যম। কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বিপুল সংখ্যক ভুয়া ফলোয়ারযুক্ত ভুয়া সাংবাদিক ও ভুয়া বিশেষজ্ঞের নাম এবং এসব ব্যক্তির প্রোফাইল ছবিও তৈরি করা হচ্ছে রোবটের মাধ্যমে। কিন্তু ইরানের বিরুদ্ধে পাশ্চাত্য ও ইহুদিবাদী মহল সহ তাদের আরব অনারব সহযোগী চক্রের এত সব ষড়যন্ত্র সত্ত্বেও ইরানি জনগণের সচেতন মহল ও তথ্য অভিজ্ঞ মহলের সতর্কতার কারণে এইসব ষড়যন্ত্র তথা আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন ও লিবিয়ার স্টাইলে ইরানকে বিরান করার ষড়যন্ত্র এবারও ব্যর্থ হয়েছে।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। 15 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি আগামী 2023 সালের নির্বাচন সামনে রেখে সরকার বিরোধী লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
15 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ইতোমধ্যে আগামী 2023 সালে নির্বাচন সামনে রেখে সরকার বিরোধী লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছে তারা, ফলে রাজনীতির মাঠ ক্রমশ অস্থির হয়ে উঠছে। বাংলাদেশের বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে যে নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন সরকারি দল রাজনীতির মাঠে বিরোধী দলকে সরিয়ে দিতে উঠে পড়ে লেগেছে, আর সেই আক্রমণ থেকেই দেশে সহিংসতা বাড়ছে বলেও অভিযোগ বিএনপি নেতাদের। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতারা বলেছেন, বিরোধী মত দমনের কোনো ইচ্ছেই তাদের নেই, তারা সব সমাবেশের অনুমতি দিচ্ছে বলেই বিএনপি সমাবেশ করতে পারছে। এ প্রসঙ্গে বিএনপি মিডিয়া সেলের প্রধান ও সাবেক সংসদ সদস্য জহিরউদ্দিন স্বপন রেডিও তেহরানকে বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার এখন দলীয় কর্মী ও পুলিশ দিয়ে বিরোধী দলের কর্মসূচিতে আক্রমণ ও হামলা করাচ্ছে। বিরোধী দল যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্যই সরকার রাজনীতির মাঠ খালি করতে চায় এমন সহিংস আচরণের মাধ্যমে।
সমাবেশ করার অধিকার, প্রতিবাদ করার অধিকার মানুষের নাগরিক মৌলিক অধিকার হওয়া সত্ত্বেও সরকার তার একদলীয় ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য লাগাতার ভাবে এই কাজ করে চলছে এবং এ ধরনের মানবাধিকার বিরোধী তৎপরতার কারণে ইতিমধ্যেই ম্যাগনেস্টি অ্যাক্টের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র আইনগতভাবে আমাদের দেশের প্রশাসনের কিছু কর্মকর্তা বাহিনীর কিছু কর্মকর্তাকে ইতিমধ্যেই স্যাংশনের আওতায় এনেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী রেডিও তেহরানকে বলেন, বর্তমান রাষ্ট্র ক্ষমতায় থাকা সরকার বৈধ পন্থায় ক্ষমতায় আসেনি, তাই তাদের কাছ থেকে সুস্থ ও স্বাভাবিকভাবে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর আশা করা যায় না, আর তাই রাষ্ট্রের আচার ভুলে বিরোধী মত দমনে তারা উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন তিনি। তবে পরিস্থিতি এমন চলতে থাকলে দেশের সার্বিক পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হবে এমন মন্তব্য এই রাষ্ট্রবিজ্ঞানীর।
এখন প্রশ্ন হচ্ছে, একটি গণতান্ত্রিক সরকার বিদায় নেয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ভাবে। সরকারটি যেহেতু গণতান্ত্রিক না, সে গণতান্ত্রিক কোন পন্থা কিন্তু সমস্যার সমাধান করতে চাবে না। যদি সরকার তার শুভবুদ্ধির উদয় হয় তাহলে সে গণতান্ত্রিক ভাবে সমস্যার সমাধান করতে চাবে, সেটাই শ্রেয় হবে। তা না হলে আমার মনে হয় একটি কর্তৃত্ববাদী সরকারের বিদায় হয় অভ্যুত্থানের মাধ্যমে, সেই দিকে কিন্তু ধাবিত হচ্ছে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান।
জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা মানব সভ্যতার বিকাশে পদার্থ বিজ্ঞানের অবদান এবং প্রাচীনকাল থেকেই ইরানে এ সংক্রান্ত বিদ্যা চর্চার ইতিহাস নিয়ে কথা বলেছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন।
পদার্থ বিজ্ঞানের যেসব শাখায় ইরানি বিজ্ঞানীরা গবেষণা করেছেন এবং আবিষ্কার করেছেন, চলমান অনুষ্ঠানে আমরা তাদের বেশ কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। পদার্থবিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক কমিটি বহু বছর আগ থেকেই সারা বিশ্বের গবেষকদের প্রতি নজর রেখে আসছে। এটা পরিষ্কার যে বিশ্ব প্রকৃতি এবং মানুষের পারিপার্শ্বিক যে কোনো বস্তু জগতের রহস্য উদ্ঘাটন করতে হলে প্রাকৃতিক অবস্থান নির্ণয় এবং জরিপ পদ্ধতির উপর নির্ভর করতে হয়। সে কারণে সঠিক পরিমাপের একক নির্ধারণ সম্পর্কে জানা জরুরি। আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজের সাথে মাপজোখের একটা বিষয় জড়িত রয়েছে। বিভিন্ন গবেষণার কাজে প্রয়োজন হয় সূক্ষ্ম পরিমাপের। পদার্থবিজ্ঞানের প্রায় সব পরীক্ষা নিরীক্ষাতেই পদার্থের পরিমাণ, বলের মান, অতিবাহিত সময়, শক্তির পরিমাণ ইত্যাদি জানতে হয়। এছাড়া পরিমাপের একক এককের আন্তর্জাতিক পদ্ধতি, পরিমাপক যন্ত্র প্রভৃতি সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। বহুকাল ধরেই ইরানে বস্তুর পরিমাপ ও ওজন মাপার জন্য বিভিন্ন রকম সরঞ্জাম ছিল এবং এর বিচিত্র ব্যবহার লক্ষ্য করা যায়। বস্তুর নির্দিষ্ট ওজন পরিমাপ করার কাজে এসব যন্ত্রপাতি সবচেয়ে বেশি ব্যবহার করেছেন আবু রেহান বিরুনি।
ইসলাম আসার পর মুসলিম সমাজে ওজন মাপার বিভিন্ন রকম স্কেল তৈরিতে ব্যাপক অগ্রগতি ঘটেছিল। আবু হাতিম মোজাফফর বিন ইসমাইল ইসফাজারির লিখিত মিজান আল হিকমা গ্রন্থে বর্ণিত পদ্ধতি অনুযায়ী এসব স্কেল তৈরি হতো এবং তিনি ছিলেন এর আবিষ্কারক। আবু হাতিম ছিলেন হিজরি পঞ্চদশ শতকের ইরানি খ্যাতনামা গণিতবিদ। আলোকবিজ্ঞান পদার্থবিজ্ঞানের একটি শাখা যা আলোর আচরণ, বৈশিষ্ট্যাবলী এবং বস্তুর সঙ্গে আলোর পারস্পরিক মিথস্ক্রিয়া বর্ণনা করে। আলোকবিদ্যা আলোক সম্বন্ধনীয় প্রত্যক্ষ ঘটনা ব্যাখ্যা করে। জ্ঞান বিজ্ঞানে ইরানি সভ্যতা ও সংস্কৃতির জগতে আলোকবিজ্ঞান বিশেষ স্থান দখল করে আছে। এ সংক্রান্ত বিস্তারিত বর্ণনা ইরানি মনীষীদের ক্ষমতাকে তুলে ধরে। মোহাম্মদ বিন জাকারিয়া রাজি, কামালউদ্দিন ফার্সি, ইবনে হিশাম, কাতিবউদ্দিন সিরাজি প্রমুখ মনীষীরা আলোকবিজ্ঞানের ক্ষেত্রে ডেকার্টিস, ক্রিশ্চিয়ান হাইজেন্স ও আইজ্যাক নিউটনের মতো বিজ্ঞানীদের চাইতেও অগ্রগামী ছিলেন।
সারাক্সি ও রাজির মতো ব্যক্তিরা ছিলেন ইরানের প্রথম সারির বিজ্ঞানী যারা শ্রবণ শক্তি এবং পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে শব্দ বা ধ্বনিবিদ্যার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। দর্শনশাস্ত্রে খ্যাতনামা ব্যক্তি আবু নাসের ফারাবি এ বিষয়ে মূল্যবান গবেষণা কর্ম উপহার দিয়ে গেছেন। এতে কোনো সন্দেহ নেই যে জ্যোতির্বিদ্যা হচ্ছে অন্যতম একটি প্রাচীন শাস্ত্র। ইরানের মুসলিম মনীষীরা এক্ষেত্রেও অসামান্য অবদান রেখে গেছেন। তারা বিভিন্ন রকমের সূর্য ঘড়ি ও মহাকাশ গবেষণার যন্ত্রপাতি আবিষ্কার করেছেন যা বিশ্বের বিভিন্ন দেশের জাদুঘরে আজও সংরক্ষিত আছে। মোট কথা, এটা বলা যায় যে আজকে আমরা প্রযুক্তির যোগ ধাঁধানো যে অগ্রগতি দেখতে পাচ্ছি তার পেছনে এইসব মনীষীর রেখে যাওয়া গবেষণা ও আবিষ্কারের কাছে আমরা ঋণী।
অন্ধকার ঘর ও সেটাতে আলো প্রবেশের মাধ্যমে ছবি তোলার অভিনব কৌশল আবিষ্কার করেন ইবনে হিশাম বাসরি। এ কৌশলকে অ্যাপারচার বলে। অ্যাপারচারের অর্থ হচ্ছে ছিদ্র। ক্যামেরায় যে লেন্স থাকে সেখানে প্রথমে থাকে কিছু কাচের বস্তু, তার ঠিক পরেই থাকে অ্যাপারচার। অ্যাপারচার যত বড় হবে, অর্থাৎ ছিদ্র যত বড় হবে, ক্যামেরার ভেতরে তত বেশি আলো প্রবেশ করবে। আবার অ্যাপারচার ছোট হলে আলো ঢুকবে কম কম। তার মানে দাঁড়ালো ক্যামেরার ভেতরে কি পরিমাণ আলো ঢুকবে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই অ্যাপারচার দিয়ে। ইবনে হিশাম বাসরি এ সংক্রান্ত কৌশল আবিষ্কার করে সভ্যতাকে বহুদূর এগিয়ে দিয়ে গেছেন। এছাড়া পানি ও বায়ু প্রবাহিত করার জন্য বিভিন্ন রকমের কৌশল বা যন্ত্র আবিষ্কার, সময় পরিমাপের জন্য বিভিন্ন রকমের ঘড়ি নির্মাণ, পানি স্থানান্তর ও পানি খালি করার যন্ত্র এবং পানির ফোয়ারা পদ্ধতি তৈরিতে ইরানি মুসলিম বিজ্ঞানীরাই প্রথম অবদান রাখেন। এ থেকে ওই যুগে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের সমৃদ্ধ ইতিহাসের প্রমাণ পাওয়া যায়।
অনেক গবেষক মনে করেন ইবনে হিশাম ছিলেন বিশ্বের প্রথম বিজ্ঞানী যিনি শব্দের গতি নির্ধারণ করেন। ইরানের এই খ্যাতনামা বিজ্ঞানী দৈর্ঘ্যের প্রচলিত মাপ ব্যবহার করে শব্দের গতি নির্ধারণ করেছিলেন। এছাড়া ইবনে হিশামের যুগে স্থান পরিমাপের যে একক ছিল সেটাকে ব্যবহার করে তিনি আলোর গতি এবং পৃথিবীর ব্যাসার্ধ নির্ধারণ করেছিলেন। আবু আলী মোহাম্মদ বিন হাসান বিন হিশাম বাসরি মূলত ইবনে হিশাম নামে বেশি পরিচিত, যিনি সমগ্র মুসলিম বিশ্বের অন্যতম একজন বড় মাপের বিজ্ঞানী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। 965 খ্রিস্টাব্দে তার জন্ম হয় এবং 1039 সালে তিনি মৃত্যুবরণ করেন। ইরানের আহওয়াজ এলাকার অধিবাসী এই বিজ্ঞানী ল্যাটিন ভাষার গ্রন্থগুলোতে তিনি এভেন্টান অথবা এভনাথন নামে পরিচিত হলেও আল হাজেন নামে তিনি বেশি পরিচিতি পেয়েছেন। সাসানীয়দের যুগে খুজিস্তানের জান্দি শাপুর বিশ্ববিদ্যালয়ে ইবনে হিসামের পূর্বপুরুষেরা পাটিগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি এবং বীজগণিতে খ্যাতি অর্জন করেছিলেন এবং তারা শিক্ষকতাও করতেন।
মুস্তাফা নাজিফ বেগ ছিলেন একজন মিশরীয় পণ্ডিত, যিনি বিংশ শতাব্দীতে ইবনে হিসামের গুরুত্বপূর্ণ বই আল মানাজার ব্যাখ্যা ও সংশোধন করার ক্ষেত্রে তার মূল্যবান প্রচেষ্টার জন্য সুপরিচিত। তিনি ইবনে হিসামের গবেষণা পদ্ধতিকে সঠিক উল্লেখ করে এই মহান বিজ্ঞানীকে বিশ্বের অন্যতম বড় বিজ্ঞানী হিসেবে অভিহিত করেছিলেন। ইবনে হিসামের গবেষণা কর্মের প্রায় একই সময়ে আরেকজন মহান বিজ্ঞানী ছিলেন আবু রাইহান বিরুনি। এ থেকে বোঝা যায় ইসলামী সভ্যতায় জ্ঞান ও চিন্তার স্বর্ণযুগের শুরুতে ইরানিরা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণা ও আবিষ্কারকে কতখানি গুরুত্ব দিত। বলা যায় নতুন নতুন গবেষণা ও আবিষ্কারের মাধ্যমে ইরানি মনীষীরা জ্ঞান বিজ্ঞানের জগতে বিপ্লব ঘটিয়ে দিয়েছিলেন। ইবনে হিসাম এই ক্ষেত্রে তার মৌলিক গবেষণার পাশাপাশি একটি নতুন ব্যবহারিক পদ্ধতির প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত।
তো শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠানে আমরা এ সংক্রান্ত আলোচনা অব্যাহত রাখব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। টাকার বস্তার উপর শুয়ে আছেন মির্জা ফখরুল, বলেছেন ওবায়দুল কাদের দৈনিক সমকাল। প্রেস ক্লাবের সামনে দুই সন্তানকে নিয়ে আত্মহত্যার চেষ্টা নারীর, দৈনিক প্রথম আলো। দেশে দুর্ভিক্ষ হলে দায় শেখ হাসিনা সরকারকে নিতে হবে, বলেছেন মির্জা ফখরুল, দৈনিক নয়া দিগন্ত। জনগণ পাশে থাকলে কিছুই অসাধ্য নয়, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, দৈনিক যুগান্তর। ভারত বাংলাদেশের মানুষের মধ্যকার সম্পর্ক রক্তের অক্ষরে লেখা, বলেছেন তথ্যমন্ত্রী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবং সরকার রিজার্ভের সঠিক তথ্য দিচ্ছে না, দৈনিক মানব জমিন। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। বিশেষ কারণে নবান্নে আসছেন না অমিত শাহ, স্থগিত পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক, দৈনিক সংবাদ প্রতিদিন। এবং পালিত কন্যা হানিপ্রীতের সঙ্গে যৌন সম্পর্ক, রাম রহিমের মুক্তির বিরোধিতায় মোদিকে চিঠি, দৈনিক আনন্দবাজার পত্রিকা।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক নয়া দিগন্তের শিরোনামের খবরে বলা হয়েছে, দেশে দুর্ভিক্ষ হলে এর দায় শেখ হাসিনা ও তার সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি আরো বলেন, এর আগে ১৯৭৪ সালে আওয়ামী লীগ শাসনামলেও দেশে দুর্ভিক্ষ হয়েছিল, মানুষ খাবার খেতে না পেরে রাস্তায় পড়েছিল, এখন আবার সেই অবস্থা ফিরে এসেছে। ১০ কেজির চাল খাওয়াতে চেয়ে আওয়ামী লীগ এখন ৯০ টাকার চাল খাওয়াচ্ছে। চিনির দামও বেড়েছে, শাকসবজিও মানুষ কিনতে পারছে না। এটা দুর্ভিক্ষের লক্ষণ।
দৈনিক সমকাল এক খবরে লিখেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাকার বস্তার উপর শুয়ে আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আপনারা জানেন রংপুরে একটি সমাবেশ হচ্ছে, সেখানে তিন দিন আগে থেকে লোকজন নিয়ে গিয়ে স্টেজে শুয়ে আছেন, মাঠে শুয়ে আছেন, রাস্তায় শুয়ে আছেন সবাই, আর টাকার বস্তার উপর শুয়ে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনের নামে টাকা আসছে আর তারা টাকার উপর শুয়ে আছেন। শনিবার ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক মানব জমি লিখেছে, গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া বলেছেন, এই সরকার রিজার্ভ নিয়ে আমাদের সঠিক তথ্য দিচ্ছে না। তাদের জ্বালানি উপদেষ্টা একরকম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা সত্য কথা বলেছেন যে দুর্ভিক্ষ আসবে, এই কথা সঠিক, তাই আমরা এই সরকারের হাত থেকে মুক্তি চাই। আজকের জনস্রোত থেকে বোঝা যাচ্ছে এই সরকারের আর বেশি দিন বাকি নেই, গণ অধিকার পরিষদের হাত ধরেই জনগণের মুক্তি আসবে ইনশাল্লাহ। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেন, জেলে আটক সকল আলেম ওলামাদের মুক্তি দিতে হবে, তা না হলে এই সরকারের পরিণতি ভয়াবহ হবে, আর ছয় নয় করে পার পাবে না এই বিনা ভোটের সরকার।
দৈনিক যুগান্তরক খবরে লিখেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে আমরা যখন কঠিন সমস্যার মুখে পড়েছিলাম, তখন প্রধানমন্ত্রী সর্বস্তরের জনতাকে আহ্বান করেছিলেন ঘুরে দাঁড়ানোর জন্য। সে সময় সব শ্রেণী পেশার মানুষ জঙ্গিদের বিরুদ্ধে জেগে ওঠে, জনগণ সঙ্গে থাকলে কোনো কিছুই আর অসাধ্য থাকে না। শনিবার কমিউনিটি পুলিশিং ডে 2022 উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জঙ্গি দমন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় আমরা অভূতপূর্ব সফলতা দেখেছিলাম, সব শ্রেণী পেশার মানুষ যার যার জায়গা থেকে জঙ্গির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, জনগণ যখন পাশে থাকে তখন কোনো কিছুই আর অসাধ্য থাকে না। কিশোর গ্যাং নিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, করোনা মহামারীর জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় যুব সমাজ অকর্মণ্য হয়ে পড়েছে, সে সময় কিশোর গ্যাং তৈরি হয়েছিল মোড়ে মোড়ে, সেটার একটা কুপ্রভাব এখনও রয়েছে, সেখানেও আমাদের কাজ করতে হবে।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভারত বাংলাদেশের মানুষের মধ্যকার সম্পর্ক রক্তের অক্ষরে লেখা। কলকাতা প্রেস ক্লাবে বাংলাদেশের উন্নয়ন শীর্ষক আলোচনায় শনিবার স্থানীয় সময় দুপুর একটায় প্রধান বক্তা হিসেবে তথ্যমন্ত্রী একথা বলেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশে আমাদের যোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত 14 বছরে বদলে গেছে বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়নের জোয়ারে এখন কোথাও কুড়ে ঘর ও পায়ে চলার মেঠো পথ খুঁজে পাওয়া যায় না। এখন আর সকালবেলায় কোনো মানুষের কণ্ঠে শোনা যায় না, মা গো আমাকে একটু বাসি ভাত দাও। এখন দেশে অনাহারী মানুষ নেই বললেই চলে। এগুলো এখন আর কোনো স্বপ্ন নয়, এটাই বাস্তব। তিনি আরো বলেন, গত 14 বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা বিশ্বের সকল উন্নয়ন দেশের জন্য উদাহরণ।
দৈনিক আনন্দবাজার পত্রিকার খবর, খুন ধর্ষণের পাশাপাশি রাম রহিমের বিরুদ্ধে আরও একগুচ্ছ অভিযোগ রয়েছে। তার অন্যতম চাঞ্চল্যকর অভিযোগ রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীত ওরফে প্রিয়াঙ্কাকে নিয়ে। ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম প্যারোলে 40 দিনের জন্য জেল থেকে মুক্তি পেয়েছেন, কিন্তু খুন ধর্ষণে দোষী রাম রহিমের প্যারোলে মুক্তিতে খুশি নন অনেকেই। দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতি মালিওয়াল রাম রহিমকে জেলে ঢোকানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখেছেন। স্বাতির দাবি, রাম রহিমের মতো অপরাধীকে জেল থেকে মুক্তি দেওয়ার অর্থ হল দেশজুড়ে সমস্ত নির্ভয়ার নিরাপত্তা ছিনিয়ে নেওয়া। রাম রহিমের মতো অপরাধীদের এখনই জেলে ভরারও সওয়াল করেছেন তিনি। স্বাতি বলেন, রাম রহিম একজন ধর্ষক এবং খুনি, আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, কিন্তু হরিয়ানা সরকার যখনই চায় তাকে প্যারোলে মুক্ত করে দেয়।
দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, ফের খারিজ হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখোমুখি বৈঠকের সম্ভাবনা। আগামী 5 নভেম্বর নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল। এই বৈঠকে সভাপতিত্ব করার কথা ছিল খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কিন্তু দিল্লি সূত্রের খবর, বিশেষ কারণে 5 নভেম্বর নবান্নে আসতে পারবেন না শাহ, তাই আপাতত এই বৈঠক স্থগিত। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, 5 নভেম্বর অমিত শাহ মন্ত্রকের একটি বিশেষ কাজে ব্যস্ত থাকবেন, তাই ওই দিন সম্ভবত তিনি নবান্নে আসতে পারবেন না। সে কারণে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক আপাতত স্থগিত রাখা হতে পারে। ইতিমধ্যে মৌখিকভাবে নবান্নকে বিষয়টি জানানো হয়েছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরানি যোদ্ধাদের আধ্যাত্মিক উন্নতির কথা বর্ণনা করতে গিয়ে শহীদ ইরানি কমান্ডার মোহাম্মদ বুরুজের দিকে নিয়ে কথা বলেছি। আজ আমরা আরেক শহীদ কমান্ডার হোসেইন আলামুল হুদা সম্পর্কে সংক্ষেপে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
১৯৭৯ সালে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইসলামী বিপ্লব সংগঠিত হওয়ার পর ইরানি জনগণের মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী হয় এবং ধর্মীয় মূল্যবোধ ও নীতিনৈতিকতার প্রসার ঘটে। তবে যুদ্ধের ময়দানে ইরানি যোদ্ধাদের মধ্যে ধর্মীয় ও মানবিক মূল্যবোধের যে অভাবনীয় বিকাশ দেখা দিয়েছিল, সেটা শুধুমাত্র বিপ্লব পরবর্তী ওই পরিবেশের কারণে হয়নি। ইরানি জনগণের মধ্যে এই মূল্যবোধ আগে থেকেই বিদ্যমান ছিল। পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে শহীদ ইরানি যোদ্ধাদের জন্ম থেকে সাদাত পর্যন্ত জীবনের দিকে তাকালে এই সত্যতার প্রমাণ পাওয়া যায়। আজ আমরা যাকে নিয়ে কথা বলব, তিনি হলেন সৈয়দ হোসেইন আলামুল হুদা। এই বীর যোদ্ধা ইরানের দক্ষিণাঞ্চলীয় হুয়াইজা শহরে আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে অকুতোভয় সম্মুখ যুদ্ধে অংশ নেন।
সৈয়দ হোসেইন আলামুল হুদা ১৯৫৮ সালে ইরানের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ সৈয়দ মুর্তজা আলামুল হুদার ঘরে জন্মগ্রহণ করেন। মাত্র 6 বছর বয়সে তিনি কোরআন অধ্যয়ন শুরু করেন। তার জীবনের অন্যতম নেশা ছিল কেতাব অধ্যয়ন। স্কুল জীবন থেকেই তিনি ইসলামী আন্দোলন শুরু করেন এবং অল্প সময়ের মধ্যে একজন ভালো বক্তায় পরিণত হন। ১৯৭৬ সালে তিনি মাশহাদ শহরে ফেরদৌসি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিষয়ে অনার্স কোর্সে ভর্তি হন। ইতিহাস বিষয়ক ক্লাসের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলাম বিষয়ক বিভিন্ন কোর্সেও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজের জ্ঞানের পরিধি বাড়াতে থাকেন। এর মধ্যে ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বে ইসলামী বিপ্লব শুরু হলে তিনি ওই আন্দোলনে যোগ দেন।
জনগণকে স্বৈরাচারী শাহ সরকারের বিরুদ্ধে আন্দোলনে যোগ দিতে উদ্বুদ্ধ করার জন্য তিনি সারা ইরান চষে বেড়ান। বিশেষ করে তিনি মাশহাদ, কেরমান ও আহওয়াজ শহরে তাঁর রাজনৈতিক তৎপরতাকে কেন্দ্রীভূত করেন। মাত্র 14 বছর বয়সে তাকে অত্যাচারী শাহ সরকার প্রথমবারের মতো কারাবন্দী করে। এরপর শহীদ আলামুল হুদার বয়স যখন 21 বছর, তখন ইসলামী বিপ্লব সফলতা লাভ করে। এই 7 বছরে তিনি বহুবার কারাবন্দী হন এবং কারাগারে তার উপর অমানসিক অত্যাচার চালানো হয়। ইসলামী বিপ্লব সফল হওয়ার পর পতিত শাহ সরকারের দোসররা নব্য প্রতিষ্ঠিত ইসলামী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিদ্রোহ শুরু করে। দেশের বিভিন্ন স্থানে এসব বিদ্রোহ দমনের প্রয়োজন দেখা দেয় এবং শহীদ আলামুল হুদা বিদ্রোহ দমনের কাজে অংশ নেন।
ইসলামী বিপ্লবের পর ইমাম খোমেনির নির্দেশে সেনাবাহিনীর পাশাপাশি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC প্রতিষ্ঠিত হয়। শহীদ আলামুল হুদা ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান শহরে IRGC প্রতিষ্ঠার কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 1980 সালের সেপ্টেম্বর মাসে ইরাকি বাহিনী ইরানে আগ্রাসন শুরু করলে শহীদ আলামুল হুদা সদ্য প্রতিষ্ঠিত IRGC-র যোদ্ধাদের সঙ্গে নিয়ে খুজিস্তান এলাকায় আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ফ্রন্টে যুদ্ধ তদারকির পাশাপাশি তিনি বিভিন্ন শহর থেকে সৈন্য দলে লোক ভর্তি করে তাদেরকে সংক্ষিপ্ত প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের ময়দানে প্রেরণ করার গুরু দায়িত্ব পালন করেন।
বিপ্লব পরবর্তী ভঙ্গুর অবস্থায় দেশের কোনো বাহিনীর পক্ষেই যখন ইরাকি বাহিনীর আগ্রাসন প্রতিহত করা সম্ভব ছিল না, তখন শহীদ আলামুল হুদার মতো কিছু জানবাজ যোদ্ধার নেতৃত্বে ইরানের আপামর জনসাধারণ স্বল্পতম অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ ব্যূহ গড়ে তোলেন। ইরাকি বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলীয় খুররাম শাহর শহর দখল করে নেয়ার পর শহীদ আলামুল হুদার নেতৃত্বাধীন ইরানি যোদ্ধাদের একটি দল ইরাকের একটি বাহিনীর উপর আক্রমণ চালায়। ইরাকি বাহিনীকে শহর থেকে বিতাড়িত করা ছিল ওই আক্রমণের উদ্দেশ্য, কিন্তু আলামুল হুদার নেতৃত্বাধীন বাহিনী হুয়াইজা শহরের উপকণ্ঠে শত্রু সেনাদের হাতে অবরুদ্ধ হয়ে পড়েন।
এ সময় সামান্য কিছু সমরাস্ত্র নিয়ে ইরানি যোদ্ধারা ইরাকি বাহিনীর অন্তত 20টি ট্যাঙ্কের মোকাবেলা করতে থাকেন, কিন্তু এই অসম যুদ্ধে আলামুল হুদার নেতৃত্বাধীন যোদ্ধারা একে একে শাহাদতের অমীয় সুধা পান করতে থাকেন। আলামুল হুদার অসহায়ত্ব যেন এখানেই শেষ হওয়ার ছিল না। আগ্রাসী ইরাকি সেনারা আলামুল হুদার মরদেহের উপর দিয়ে ট্যাঙ্ক চালিয়ে দেয় এবং হুয়াইজা শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। শহরটির একটি দেয়ালও সেদিন ধ্বংসের হাত থেকে রক্ষা পায়নি। শহীদ আলামুল হুদার সঙ্গে সেদিনের অকুতোভয় সম্মুখ সমরে 140 জন ইরানি যোদ্ধা শাহাদত বরণ করেন।
শহীদ আলামুল হুদা যুদ্ধকে ঐশী পরীক্ষা এবং শাহাদাতকে ঐশী সৌভাগ্য লাভের উপায় বলে মনে করতেন। তিনি খুররামশাহর মুক্ত করার অভিযান শুরু করার আগে সহযোদ্ধাদের উদ্দেশ্যে দেওয়া এক গুরুত্বপূর্ণ ভাষণে বলেন, আজ রাত আমাদের জন্য আশুরার রাতের সমতুল্য। আমরা আজ একটি ঐশী পরীক্ষার সম্মুখীন হয়েছি। আমাদেরকে আজ সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এবং আগ্রাসী বাহিনীকে উচিত শিক্ষা দিতে হবে। ইরাকি বাহিনীর আগ্রাসনের মোকাবিলায় যারা স্বেচ্ছাসেবক হিসেবে যুদ্ধে নেমেছে, আপনারা তাদের সম্মুখ সারিতে রয়েছেন।
শহীদ আলামুল হুদা সহযোদ্ধাদের আরো বলেন, আপনারা অভিযানে যাওয়ার সময় যখন হাজার হাজার ঘরবাড়ি ছাড়া মানুষ দেখেছেন, তখন উপলব্ধি করতে পেরেছেন যে আপনাদের শাহাদতের মাধ্যমেই ইরানি ভূখণ্ড দখলদার ইরাকি বাহিনীর হাত থেকে মুক্ত হবে এবং এই ঘরবাড়ি ছাড়া মানুষগুলো তাদের ভিটে মাটিতে ফিরে যেতে পারবে। আপনারা যদি আজই ময়দানে না নেমে একদিনের জন্য দেরি করে ফেলেন, তাহলে শাহাদতের সৌভাগ্য আপনাদের কপালে নাও জুটতে পারে। আপনারা নিশ্চিতভাবে জেনে রাখুন, আপনারা খোরামশহর থেকে জীবিত ফিরে আসতে পারবেন না। আবারও বলছি, আপনারা এই মুহূর্তে একটি মহা ঐশী পরীক্ষার সম্মুখীন।
আলামুল হুদা ও তাঁর সহযোদ্ধাদের শাহাদাতের 18 মাস পর 1981 সালের 8 মে খোরামশহরের সঙ্গে হুয়াইজা শহর শত্রুমুক্ত করেন ইরানি যোদ্ধারা। তারা ওই 140 শহীদের প্রায় সবার দেহাবশেষ খুঁজে পান এবং রাষ্ট্রীয় মর্যাদায় শাহাদাতের স্থানেই তাদের দাফন সম্পন্ন হয়।
যাই হোক শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরাকের নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শুভেচ্ছা বার্তা। স্বাধীন ও শক্তিশালী ইরাক আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতা করবে। ইরানের নৈরাজ্যে সিআইএ কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে বলে জানাল তেহরান। আমেরিকা বারবার অপমানিত হয়েছে বলে জেনারেল সালামির মন্তব্য। পরস্পরকে নিজেদের শক্তি দেখানোর মহড়া দিল বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল। ঢাকায় আওয়ামী লীগ ও রংপুরে বিশাল সমাবেশ করল বিএনপি। এবং ভারতের উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি নেতা আজম খানের বিধায়ক পদ বাতিল, তার আসনে বিজেপি প্রার্থী জয়ী হবে বলে রাজ্যের উপমুখ্যমন্ত্রীর আশাবাদ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশ আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।
Tehran-ne khosum. Irani Islamakan Harabedutyan Hayeren Radyo Jamnek lsum.